মাজহারুল ইসলাম, আপনি অ্যান্থ্রোপোলজি বা বাংলায় যাকে নৃবিদ্যা বলা হয় সে বিষয়টি নিয়ে পড়াশোনা করেছেন এবং গবেষণা করছেন এখন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে। অ্যান্থ্রোপোলজি বা নৃবিদ্যার সঙ্গে সমাজে সন্তান প্রসবে সনাতন দায়ী বা ধাত্রীদের ভূমিকা, এই দুয়ের মধ্যে সম্পর্ক কি?
দেখুন, অ্যান্থ্রোপোলজি বা নৃবিজ্ঞানকে সনাতন ভাবে বলা হয় যে এটি একটি হয়তো মানুষের প্রাগৈতিহাসিক ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি নিয়ে গবেষণার বিজ্ঞান, কিন্তু অ্যান্থ্রোপোলজি আসলে চলমান সমাজের বিভিন্ন প্রপঞ্চ নিয়ে গবেষণাও করে থাকে। তো অ্যান্থ্রোপোলজির অনেক সাম্প্রতিক সময়ে উন্নতি ঘটেছে ইন টার্মস অফ ডাইভার্সিফিকেশন, এই বিষয়টা অনেক দূর গড়িয়েছে এবং আপনারা জানেন যে নিশ্চয়ই যে অ্যাপ্লাইড অ্যান্থ্রোপোলজি বলে একটি ভাগ নৃবিজ্ঞানে তৈরি হয়েছে যেটি বর্তমান বিশ্বে গবেষণায় একটি বিরাট ভূমিকা রাখছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রপঞ্চসমূহের গবেষণায়। তো অ্যাপ্লাইড অ্যান্থ্রোপোলজির একটি বড় শাখা হচ্ছে চিকিৎসা নৃবিজ্ঞান বা মেডিকেল অ্যান্থ্রোপোলজি। মেডিকেল অ্যান্থ্রোপোলজির একটা পপুলার টপিক হিসেবে এই পাবলিক হেলথ এর বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে গবেষণা হয়ে থাকে, তার মধ্যে ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট নিয়ে অনেক দিন থেকেই গবেষণা হচ্ছে, মূলত পাবলিক হেলথ পার্সপেক্টিভ থেকেই গবেষণা হয়েছে। তো আমি অ্যান্থ্রোপোলজিক্যাল বা মেডিকেল অ্যান্থ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে এই ব্যাপারটাকে দেখার চেষ্টা করছি।
আপনি মির্জাপুরে ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্টস বা দায়েরা কি দায়িত্ব পালন করে শিশুর জন্মের সময় এবং তাদের পরিচয় নিয়ে গবেষণা করেছেন, এই গবেষণায় আপনি কি দেখতে পেয়েছেন?
মির্জাপুরে আমরা দেখেছি ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট বা যাদেরকে আমরা ধাত্রী, দাইমা ইত্যাদি নামেও চিনে থাকি, তাদেরকে মির্জাপুরে বলা হচ্ছে চাউনি। আমরা সাত ধরনের চাউনি সেখানে পেয়েছি এবং আমরা বলছি যে অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের ভিত্তিতে একরকম এবং স্থানিক ও সামাজিক সুযোগের ভিত্তিতে আরেক রকম। তো আমরা অভিজ্ঞতা বা প্রশিক্ষণের ভিত্তিতে চার ধরনের আমরা চাউনি ওখানে পেয়েছি। প্রথমত পেয়েছি আমরা অভিজ্ঞ চাউনি, যাদেরকে আমরা এক্সপিরিয়েন্সড চাউনি বলছি, যাদের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে, ট্রেনিং রয়েছে, আগের কাজের অভিজ্ঞতা রয়েছে। পাস করা চাউনি, যাদেরকে আমরা বলছি পাস দ্য টেস্ট চাউনি। এই চাউনিরা বিভিন্ন কোয়ালিফাইং এক্সামে ওরা পাশ করেছে বিভিন্ন সময়ে, ওরা লাইসেন্স পেয়েছে কিংবা পায়নি, বিভিন্ন শর্ট টার্মের কোর্স থেকে শুরু করে ছয় মাসের কোর্স পর্যন্ত ওদের ট্রেনিং সীমাবদ্ধ ছিল। আরেক ধরনের ছিল হাসপাতাল চাউনি, যাদের সাথে হাসপাতালের যুক্ততা রয়েছে। আরেক ধরনের চাউনি, চতুর্থ ধরনের, যারা হচ্ছে সরকারি চাউনি বা গভর্নমেন্ট চাউনি বলা হচ্ছে, যাদের নাম গভর্নমেন্টের খাতায় বা রেজিস্টার খাতায় অন্তর্ভুক্ত হয়েছে। এই তো গেল অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের ভিত্তিতে। স্থানিক এবং সামাজিক সুযোগের ভিত্তিতে আবার তিন ধরনের চাউনি আমরা পেয়েছি, একটি হচ্ছে বাড়ির চাউনি, একটি হচ্ছে পাড়ার চাউনি, আর একটি হচ্ছে গ্রামের চাউনি। আপনার নাম থেকেই বুঝতে পারছেন যে গ্রামের চাউনি হচ্ছে পুরো গ্রামটাই হচ্ছে তার জুরিসডিকশন এবং সারা গ্রামেই কাজ করে থাকেন। পাড়ার চাউনিরা একটি পাড়ায় কাজ করে থাকেন আর বাড়ির চাউনিরা ওই বাড়ির মধ্যে তাদের কাজ সীমাবদ্ধ।
এই যে বিভিন্ন ধরনের চাউনিদের আপনারা পেয়েছেন, তাদের কেউ কেউ প্রশিক্ষণ প্রাপ্ত, কেউ কেউ একেবারেই কোন প্রশিক্ষণ প্রাপ্ত নন, তারা ধীরে ধীরে কাজটা অভিজ্ঞতার মাধ্যমে শিখেছেন। এই চাউনিদের মধ্যে একটা সমন্বয় করা, তাদের প্রত্যেককে প্রশিক্ষণ দিয়ে অন্তত তাদের একটা মিনিমাম লেভেলে নিয়ে আসার মতো প্রশিক্ষণ দেওয়া বা এরকম ব্যবস্থা করা, এই ধরনের কোন কার্যক্রম কি আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে?
দেখুন, বাংলাদেশে অনেকদিন থেকেই চাউনিদেরকে ট্রেনিং দেওয়ার ব্যাপারটা গুরুত্ব পেয়েছে। আসলে আপনি জানেন যে বাংলাদেশ একটা দেশ যেখানে ম্যাটারনাল মর্টালিটি ওয়ান অব দি হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তো সেই কারণে ওই চাউনিদের মাধ্যমে, ওদেরকে ট্রেনিং এর মাধ্যমে সেটি কমিয়ে আনার একটা প্রচেষ্টা প্রথম থেকেই লক্ষ্য করা গেছে বাংলাদেশে। সুতরাং ট্রেনিং এর যদিও একটা ইনিশিয়েটিভ ছিল গভর্নমেন্টের পক্ষ থেকে এবং এনজিওর পক্ষ থেকে, কিন্তু ট্রেনিং এর ফসল কিন্তু খুব বেশি পাওয়া যায়নি।
আর কেন দায়িত্বের এই ট্রেনিং আসানুযায়ী কার্যকর হয়নি সে বিষয়ে শুনবেন দ্বিতীয়।